তাদের পক্ষের কথা ঠিক না। আমার উদ্দেশ্য যে বক্তব্য তাতে আমি বলতে পারি যে আজকের দিনটা হচ্ছে সব থেকে শুভ দিন, এই জন্য যে আজ আমাদের চিত্তশুদ্ধির বিশেষ একটা ক্ষেত্র উপস্থিত হয়েছে। আমরা সারা জীবনে কি কাজ করি, আমরা অগ্রসর হচ্ছি এবং কতটা পিছিয়ে পড়ছি, তারই বোধহয় হিসাব নিকাশের আজ সব থেকে শ্রেষ্ঠ দিন। মা যেন মানুষকে পাই আমরা, বৈষ্ণব ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে সেবা, আবার পাই বৈষ্ণবের গুণগুণ করে বলছে, আবার দেখতে তাহলে গুরুবৈষ্ণবের সেবা, গুরুবৈষ্ণবের স্মরণ প্রদান করা সেইটাই দেখা যাচ্ছে এই বাক্যের কথা দেখে এই গুরু আচরণ এবং তথাপি সেই শিক্ষাকে আমরা সেখান থেকে আহরণ করতে পারি না, সেই জন্য এই জগৎকে মাধ্যম প্রয়োজন সদগুরু সেই জগৎকে মাধ্যম। শিক্ষ শব্দের অর্থ শাস্ত্র আমরা যা পাই তাকে দেখি, সকল শিকার যিনি করেন, গুরুর আজ্ঞা যিনি অধিকারে পালন করেন, তিনি শিক্ষস্থানে তাকে শিক্ষ দেওয়া হয়। গুরুর আজ্ঞা অধিকারণ্য অবিচারে যিনি গুরুর আজ্ঞা পালন করতে প্রস্তুত তিনি হলেন শিক্ষকের। সদগুরু তিনি উপদেশ করবেন, তিনি নির্দেশ দেবেন, এইটাই তার গুরুত্ব। কেন এর ভিতরে জগতের কল্যাণ চিন্তা তার লক্ষ্য হয়, তিনি বিশ্ব কল্যাণ চিন্তা করেন, তিনি হলেন সত্য গুরুপাদ করবেন এবং পূর্ব পূর্ব গুরুবার যে রীতি হচ্ছে জগতের কল্যাণ, সেই কল্যাণ চিন্তা যখনই আমরা আলোচনা করতে যাই, কল্যাণটা কিসে হয়, কল্যাণ কাকে বলে, তার ভিতরে রয়েছে আমাদের ভুল দেশ ত্রুটি সংশোধন। সব সময় আমরা ভুল করে যাচ্ছি, সঠিকভাবে সাধন ভজন কাছে আমরা অগ্রসর হতে পারি না, তার জন্য শিক্ষক শিক্ষক শিক্ষিকা আমরা অসহায়, তার জন্য আশ্রয় প্রয়োজন। নিখিল আশ্রয় ভগবান, আবার আশ্রয় বিগ্রহ গুরুপাদ, সেই গুরুপাদ বাবু প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস অর্পণ করাই হলো তার তাদের সেবা। আজ এই দশ পূজা অনুষ্ঠান গুরু পূজার অনুষ্ঠান, দশাভিন্ন বিগ্রহ নিত্যানন্দাভিন্ন বিগ্রহ বলদেবাভিন্ন বিগ্রহ সেই গুরুপাদ পদের সেবাই আজ আমাদের বিশেষভাবে স্মরণ করা প্রয়োজন। যিনি সর্বতোভাবে আমাদের কল্যাণ চিন্তা করেন বা কল্যাণ চিন্তার জন্য দায়িত্ব গ্রহণ করেছেন তিনি সদগুরু পাঠ করেন। সেই বিষয়টি আমাদের বিশেষ করে অনুধাবন করা প্রয়োজন। আমি যদি আমরা যদি আমাদের কল্যাণ চাই তাহলে নিশ্চয়ই গুরুবর্গের উপদেশ নিত্য সর্বতভাবে পালন করবার জন্য শিষ্য বৃত্তিকে প্রস্তুত করতে হবে। সেই শিক্ষাই আমরা পাই, যে শিক্ষা আমাদেরকে বর্তমান জীবন ভাবি জীবনকে উন্নততর করে তোলে। খারাপটা যখন আমরা বেশি করি তখন সে খারাপের সংশোধন হওয়ার প্রয়োজন। গুরুবর্গের ভিতরে তাই দেখা যায়, প্রথমে চেষ্টাটাই আগের ধন সংশোধন। ধন সংশোধন হলে তখনই মৌলিক যে কর্তব্য দায়িত্ব সেগুলো এসে যায়। প্রথমে ভুল যদি সংশোধন না হলে তাহলে কল্যাণ কোথায়? তাই সদগুরুর কর্তব্য, তিনি সবসময় তার আত্মীয় জানে প্রিয় জানে কল্যাণ সঞ্চাপনে হয়েই তার ধন সংশোধন করবেন করে থাকেন। এবং এই শাসন বা উপদেশ নির্দেশ যদি আমরা নিতে প্রস্তুত না থাকি তাহলে আমাদের অকল্যাণ, আমাদের ভালো কেউ করতে পারবে না। সুতরাং গুরুদেবের কৃপা অনুগ্রহ এবং নিগ্রহ এই দুটা কিরকম ধরনের বুঝতে পারা যায়। অনেক সময় অনুগ্রহকে আমরা নিগ্রহ বলে মনে করি, আবার নিগ্রহকে অনুগ্রহ বলে মনে করি। কিন্তু শাস্ত্রে বক্তব্য বিষয় গুরুবর্গের নিগ্রহ অনুগ্রহ এবং অনুগ্রহের জন্যই তাদের নিগ্রহ। তার ভিতরে যেহেতু তার ভিতরে কল্যাণ চিন্তা আছে, তার জন্য গুরুবর্গের যেসব শাসন বাণী উপদেশ বাণী আমাদেরকে হৃদয় ধারণ করতে হবে। সর্বমধ্যে কল্যাণ আলো চাই, প্রশংসা শুনতে চাই, প্রতিষ্ঠা চাই, কিন্তু অনুভব যখন প্রবল হয় তখন গুরুবর্গের উপদেশ নির্দেশ ঠিক আমাদের হৃদয়ে দাদাগুলোকে পারে। আর যখন বুঝি যে তাদের প্রত্যেকটি যদি নির্দেশের মধ্যে আমার কল্যাণ হয়েছে তখনই সেটা যথাযথভাবে পালন করবার জন্য প্রস্তুত। গুরুবর্গে এই প্রজনতা সেটা বুঝতে পারা খুবই সৌভাগ্যের কথা। দুর্ভাগা হতভাগা আমরা বুঝে উঠতে পারি না। এমনি সাধারণ কথায় বলে লোকে যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা যায় না, ঠিক আমার পক্ষে সেই অবস্থায় হয়েছে। কাছাকাছি কাছাকাছি থাকলে অনেক সময় সম্মান রক্ষা করে চলা যায় না। ইংরেজিতে যে কথাটি আছে সোনার সৌন্দর্য কি ব্রিজ কানেকশন, অধিক মেশামেশি অধিক মাথামাশি ঘৃণার উদ্রেক করায় উপেক্ষা নীতি আনিয়ে দেয়। গুরুতত্ব যদি প্রাকৃতিকত্ব হন তবে তার সঙ্গে প্রাকৃতিক চিন্তা নিয়ে অগ্রসর হওয়াটাই তো মহা অন্যায়। সেই জাতীয় অন্যায়কে আমাদের সবসময় হয়ে যাচ্ছে। তত্ত্বদর্শী কৃষক নিয়ে সেই তত্ত্বের তুরন যার মধ্যে আছে তার প্রতি তো শ্রদ্ধাভক্ত প্রদর্শন, কিন্তু কেউ এরূপ ধরনের গৌরব বৃদ্ধি সে রাখতে পারি না আমরা। সুতরাং শিক্ষা ওঠে পায় না। ভজন ভজনান্বিত সেই জন্যই হয় না আমাদের এই সব বিষয়ে আমাদের চিন্তা করার প্রয়োজন আছে। চিন্তা করার দিন আজ শুভ আবির্ভাব এই জিনিসই আমাদের জানা খরচের টিকা আগুন ভজনের টিকা দেওয়ার জন্য প্রস্তুত থাকার প্রয়োজন। ভগবানকে ভালোবাসতে গেলে তার একটা উপযুক্ত মাধ্যম আছে, সেই উপযুক্ত মাধ্যমে হলেন সদগুরু গুরুপাদ। ভালোবাসা ঠিক ঠিক চলে, যাতে বলা হয়েছে মিডিয়েটর, স্পিরিচুয়াল মিডিয়েটর, ট্রান্সপারেন্ট মিডিয়াম যাতে বলা হয়, অর্থাৎ সেই গৃহার্ধের কৃপা শুভেচ্ছা শুভাশীর্বাদ আমার মতে সাধন ভজন পথে অগ্রসর করিয়ে যায়। যদি গুরুবার মতে আমরা একটা পুরো মিনিট ধরে বিচার করতে যাই তাহলে দেখব তিনি তো একলা নয়, তিনি তো সকলকে নিয়ে যেমন শাস্ত্র আলোচনা করতে গিয়ে আমরা দেখি গীতাঙ্গার দ্বিতীয় বিচারে এক অদ্বিতীয় ভগবান অর্থ করতে গেলে সেখানে ভগবান এবং তার সঙ্গে তার সমস্ত সব কিছু সত্যদর্শন মিলিয়ে তিনি আর ভগবান সদরূপ। যখন সদগুরু তত্ত্বের বিচার হবে তখন গুরুকে একা নেন, তিনি তার সমস্ত অনুপ্রাণিত তার সব ভক্তবৃন্দ সকলকে নিয়ে তিনি সেই গুরুতত্ত্বের কথাই শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। যখনই গুরুদত্তের প্রতি শ্রদ্ধা ভক্তি আমরা অর্পণ করতে যাচ্ছি তার সঙ্গে সঙ্গে গুরুর সুরক্ষা এবং উন্মাপনার এই জিনিসটা আমাদের বুঝবার যতই করবার প্রয়োজন আছে। গুরুর সুরক্ষা এবং উন্মাপনার আমি গুরুকে ভালোবাসি কিন্তু গুরুর সুরক্ষা মানি না, আমি গুরুকে ভালোবাসি কিন্তু গুরুর সতীর্থকে স্বীকার করি না মানি না, সেখানে সর্বনাশী করছি তার গুরুকে মানি মানি তার সতীর্থকে মানি না অস্বীকার করা হলো গুরু করতে। এইখানে আছে এত ইন্দ্রে আরো বন্ধে এই মত ভণ্ড অর্ধ কুটকুটি তোমার বিচার এটি গুরুদত্ত মূলত প্রামাণ্য ব্যাপার। সুতরাং গুরু মানুষ তার সেবক সঙ্গে সঙ্গে সব কিছু নিয়ে তবেই গুরুদত্ত ঠিক মানা হবে। আজ এই খণ্ডিত বিচারেই আমাদের সাধনা করে যাচ্ছে, যার জন্য সর্বত্র একটা যেন উশৃঙ্খলতা সমাজ জীবন আজ বিপর্যস্ত হয়েছে। সাধারণ লৌকিক ব্যবহারিক দুনিয়া আজ উন্নত হয়েছে, সুতরাং আক্রমণীয় পরিবেশে যদি এইরকম হয় বিশেষ করে সত্তাক্রমজনের আলোচ্য বিষয় আমি যদি আপনাদের কাছে উপস্থাপিত করতে চাচ্ছি সেখানে তো সর্বনাশ হয়ে যায়। মূল আশ্রয় স্বীকার করতেই হবে, কিন্তু সবাই তো সেই একই আশ্রয় তত্ত্বের অধীনে আমরা থেকে চলব। এর ভিতরে যদি একটা বিন্দুকে যদি বাদ দেওয়া যায় তাহলে তো বৃত্তঙ্কিত হবে না। ঠিক সেই পরমাসত্যটাকে ভুলে যাই কেন আমরা? একজন তিনি সমস্ত জিনিসটাকে
সংরক্ষণ করতে পারেন না। সেখানে বহুর সাহায্য সহানুভূতি সহযোগিতা প্রয়োজন আছে এবং তাদের সমানভাবে তাদের স্বীকার করিবার প্রয়োজন আছে। তা না হলে তত্ত্ববস্তুকে স্বীকার করা হয় না। ভগবত তত্ত্বের বেলায় গেলাম, বৈষ্ণব তত্ত্বের বেলায় তাই, গুরু তত্ত্বের বেলায় তাই। কেন? না, প্রাকৃত তত্ত্ব অচিন্ত তত্ত্ব বলে বলা হয়েছে। তো যদি অচিন্ত হয় তত্ত্ববস্তু, সেখানে ঠিক এই বিচারগুলোই আমরা দেখতে পাই। তো যদি গুরুদেবকে যদি ভালোবাসতে চাই, গুরুপাদকে যদি শ্রদ্ধা ভক্তি করতে চাই, তাহলে তারও সমস্ত সেবা বৃন্দের প্রতি সমান ব্যবহার চাই। মহাজন পদাবলীর ভিতরে পাই আমরা অন্তরা বাহিরে সমব্যবহার, এটা প্রয়োজন আছে। সুতরাং সেই দিক দিয়ে সাধন ভজনের সব থেকে সল লক্ষণ যেটা, সুলক্ষণ যেটা, সেটা হল সরলতা। এই সরলতা নিষ্কপটতাই আমাদিওকে গুরুপাদপদ্মে পৌঁছে দিতে পারে এবং আমাদের যা কিছু জটিলতা, যা কিছু ভুলভ্রান্তি সব তার সংশোধন করিয়ে দিতে পারে। কিন্তু আজ সাধন ভজন পথে আমাদের এইটাই সব থেকে বেশি প্রয়োজন আছে। আমি আজ অসমীয় গুরুপাদপদ্মের আবির্ভাব দেখিতে তাঁর পরিচরণে এবং তার একান্ত অনুগত জন, তার বিশ্রম্ভ সেবকগণ যারা আছেন তাদের চরণে আমি এই কাকুতি রাখছি, তারা যেন আমাকে সৎপথে পরিচালনা করবার জন্য যেন কৃপা দৃষ্টি রাখেন, আমি যেন বিভ্রান্ত পথিক হয়ে না পড়ি। তাদের কৃপা ছাড়া, তাদের শুভেচ্ছা ছাড়া আমার এক পাও চলবার কোনো উপায় নাই। যদি আমি আমার গুরুভাগ্য তোমাকে ভালোবাসতে চাই, তাহলে আমি বুঝি যে তাদের কৃপার প্রয়োজন আমার আগে, সর্বাগ্রে প্রয়োজন, তারপর আমার গুরুদেবের সন্তুষ্টি বিধান। আমার মনে হয়, আমার বিশ্বাস যে তারা যদি আমাকে ঠিকঠিকভাবে পরিচালিত করেন, তারা যদি আমাকে ঠিকঠিকভাবে উপদেশ নির্দেশ প্রদান করেন, তাহলে আমার বাস্তব কল্যাণ। যদি আমি বলি, মনে করি যে আমি আমার গুরুপাদপদ্ম ছাড়া নই, তাহলে নিশ্চয়ই তাদের কৃপা প্রার্থী আমাকে সবসময় হতে হবে, আমি তাদের বাদ দিয়ে কিছু করতে পারি না। সুতরাং গুরুবর্গের পূজা, ব্যাস পূজা মানে এইটুকুই আমি বুঝি যে সকলকে সমানভাবে সম্মান দিয়ে, যার যে অধিকার, যার যে সম্মান, সে সম্মান দিয়ে, এক কথায় যাকে বলা হয়েছে অমানি মানব ধর্ম, ঠিক সেই অমানি মানব ধর্ম যাতে আমি রক্ষা করে চলতে পারি। আজ শ্রী গুরুপাদপদ্ম আমাকে সেই রকম ধরনের বল প্রদান করুন, সেই রূপ অধিকার প্রদান করুন। রাত অধিক হয়ে গেছে, ভাবছি আজ এইখানেই আমি শেষ করি। মনসা কল্পদুর্ভ্য কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।
আমি সর্বপ্রথমে মাননীয় গুরুপাদপদ্মের আমার আন্তরিক কোটি কোটি উপস্থিত বৈষ্ণব সকলকে আমি জন্মস্মরণ। ইতিপূর্বে আমরা শ্রীপাদপদ্মনাথ মহারাজ নিকটে গুরুপাদপদ্মের বহু সমস্ত মহিমার কথা আমরা স্মরণ করলাম এবং পরম পূজ্যপাদ মহারাজের মুখেতে আমরা শুনলাম যে গুরু সেবকের কি কর্তব্য। এই সমস্ত কর্তব্যগুলি যা তিনি নির্দেশ করলেন অত্যন্ত অমূল্য উপদেশ। যদি সত্যি সত্যি আমাদের হরিভজন করবার যদি ইচ্ছা থাকে, গুরুপাদ পদ্মের প্রতি যদি আমাদের নিষ্ঠা যদি থাকে, তাহলে এই সমস্ত উপদেশগুলি আমাদের পালন করা উচিত নিজের জীবনে। শুধু আমরা বলে গেলাম বক্তৃতা আর পালন করিলাম, তাহলে বিশেষ কোন সুবিধা হবে। তিনি যে সমস্তগুলি কথা বললেন, বর্তমানে আমাদের মধ্যে এই সমস্তগুলি রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে সতীর্থগণকে আমরা সম্মান দিতে চাই না, বৈষ্ণবগণকে বৈষ্ণব মনে করি না, উত্তম মধ্যম কনিষ্ঠ কোনো বিচার নাই। গুরু প্রতি তার নিষ্ঠা কিরকম হতে চাই? তিনি বললেন যে সে গুরুপাদ পদ্মকে মানা মানে তার পরিকরগুলিকে মানব না, সতীর্থগণকে মানব না, তার সেবগণকে মানব না, আর গুরুদেবকে মানব। এসবগুলি বিষয়তে বেশ সুন্দর করে এই সমস্তগুলি বলেছেন। আমার থেকেও বেশি আপনারা হয়তো এইসবগুলি অনুধাবন করেছেন, আমি ফুল বুদ্ধি এইসবগুলি বিশেষ বুঝতে চাই। যা হোক, এই সমস্ত আদর্শগুলি আমরা আজকে দিনে অন্তত সংকল্প করি যে এই সমস্তগুলি যে আদর্শ বিচারগুলি যে আছে, শিক্ষাগুলি আছে, আমরা সত্যি সত্যি একে গ্রহণ করে আমরা গুরু সেবাতে নিজেও অগ্রসর হব এবং অন্য লোকেও অবসর প্রদান করব, তাহলে আমাদের জীবন সার্থক হয়। আমরা যে মহাপুরুষের অনুগত হয়েছি, এটা পূজ্যপাদ আশ্রম মহারাজ বা যতক্ষণ মহারাজ বললেন, অথবা আমরাও এটা বুঝি যে আর আমরা কিছু না করতে পারলেও এই একটা আমাদের জীবনের সৌভাগ্য যে আমরা একটা এরকম ভাবে মহান পুরুষে আমরা একটা অঙ্গ দিই, যিনি সত্যি সত্যি জীবের দুঃখে জীবের দর্দেতে দর্দিতে সমস্ত তাহার এনার্জি আমাদের জন্য লাগিয়েছে। আজকে আমরা কোথায় ছিলাম, কোথায় আমরা এই ধামেতে এসেছি, আর গুরু বৈষ্ণবের এইরকম সঙ্গগুলি যে পাচ্ছি, যে তার করুণা না হতো তাহলে আমাদের মতন ঘৃণিত আর এই দিনহীন জীব কিরকম হতে। ভগবানের বিশেষ করে ভগবানের মধ্যে চৈতন্য মহাপ্রভু বিচারধারা গ্রহণ করবার পর শ্রমণ করবার সুযোগ সত্যি আমরা একদিক দিয়ে খুব সৌভাগ্যবান যে সে এরকম হয় গুরুপাদ পদ্ম আমরা পেয়েছি। কিন্তু গুরুপাদ পদ্ম শুধু তার নিকটেতে হরিনাম আর দীক্ষা নিয়েই বিশেষ লাভবান আমরা হতে পারব, তাহার আচার বিচার আদর্শ শিক্ষা যদি নিজের জীবনেতে যদি আমরা প্রতিফলন করতে পারি, সত্যি সত্যিগুলিকে গ্রহণ করতে পারি, তাহলে আমরা কিছু লাভবান হতে পারি। যদি আমরা কিছু অন্তত কিছুই যদি না করতে পারি, সত্যি সত্যি আনকন্ডিশনাল ভাবে তাহার পাদপদ্মতে সরল ভাবেতে শরণাগত যদি অন্তত হতে পারি আর নিজেগুলি ত্রুটিগুলিকে বুঝতে পারি আর বুঝে তার পাদপদ্মতে এইটা নিবেদন যদি করি যে প্রভু আমি পাচ্ছি না, আপনি এমন শক্তি দেন সামর্থ্য দেন যাতে আপনার প্রতি এরকম হাতে সুস্থা হচ্ছে নিষ্ঠা রাখতে পারি, আপনার আচার বিচার ধারাগুলিকে আমরা ধারণ করতে পারি, তাহলে তিনি অনুগ্রহ নিশ্চিত করবেন। তিনি তো সবসময় সর্বত রয়েছে, অর্থে তিনি অবশ্যই আমাদের উপর কৃপা করেন। তো তিনি আমাদেরকে আজকে দিয়ে এই সমস্তগুলি করুণা করুন যে সত্যি সত্যি আমরা হরিভজন করতে পারি, এবং যারা হরিভজন করবে তাহাদেরকে আমরা আমাদের সামর্থ্য অনুসারে সেই যতটুকু সামর্থ্য তাহাদেরকে আমরা সাহায্য সত্য কাজ আমরা করতে পারি। এই মহাপুরুষ আমাদের জন্য জগতের জীবের জন্য কত যে ক্লেশ স্বীকার করেছেন, আমরা যদিও ভৌতিক দৃষ্টিতে ফুল বুদ্ধিতে আমরা এইসবগুলি দর্শন করেছি, তথাপি কিছু কিছু উপলব্ধি মনে হয়। অপ্রাকৃত, আমার তো অপ্রাকৃত দৃষ্টি নাই, তথাপি আমরা যা দেখেছি শিশুরূপে কিরকম ভাবে পাষণ্ডীগণ তার উপরে অত্যাচার করে, আর তিনি কিরকম ধৈর্য সহকারে এই সমস্ত গুলিকে সহ্য করে দিয়ে আর কিরকম হতে তিনি নিজেকে প্রচার করেছেন কিংবা পরবর্তীকালে তিনি তাহার জীবনের কোন বৈশিষ্ট্য সম্বন্ধে আমরা কিছু কিছু সবগুলি আলোচনা করেছি। দু একটি আমি ঘটনা শুধু বলে উল্লেখ করে দিয়ে আমার বক্তব্য সমাপ্ত করব। তিনি প্রভু পাদের প্রতি গুরু প্রতি তার এমন নিষ্ঠা ছিল যে তিনি প্রাণকে এতটুকু মনে করতেন না কিছু। যখনই প্রভু পাদের প্রতি কি গৌরী বৈষ্ণব ধর্মের প্রতি মহাপ্রভুর প্রতি যাহারা কটাক্ষ করেছেন তাহাদেরকে তিনি ছাড়েননি, তাদেরকে একেবারে দমন করে তিনি রেখে। কোন সময় নিম্বাক সম্প্রদায়ের কোন ব্যক্তি মহাপ্রভুর প্রতি কটাক্ষ করেছেন যে মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু চৈতন্য দেব কেশব কাশ্মীর শিষ্য, এবং তাহার নিকটে তিনি হরিনাম এবং দীক্ষা গ্রহণ করেছিলেন, এবং তিনি রাধা কৃষ্ণের উপাসনা যুগল উপাসনা তাহার নিকটে শিক্ষা করেছিলেন। এই শুনে তিনি একেবারে রেগে আগুন পেয়ে গেছেন, এবং তখনই তিনি বলছেন যে কলম ধর। আর তৎক্ষণাৎ তিনি মানে এমন ভাবে তিনি আরম্ভ করলেন, আমাকে বললেন কলম ধরতে, আর কলম ধরবার সঙ্গে সঙ্গে তিনি এক পেজ মাত্র শুরু লিখলেন। নিম্বাক বলে কোনো ব্যক্তি নাই, ছিল না, আর নিম্বাক বলে কোনো সম্প্রদায় নাই। নিম্বাক একটি সম্প্রদায় চারটি সম্প্রদায়ের মধ্যে, যেমনি নিম্বাক বলে কোনো ব্যক্তি যদি থাকতেন আর তার কোনো সম্প্রদায় যদি থাকতো তাহলে জীব গোস্বামী, মধ্বাচার্য, রামানুজাচার্য এবং যদি ব্যাসদেবের যদি সমসাময়িক যদি থাকতেন তাহলে শঙ্করাচার্য ইত্যাদি কোনো না কোনো দার্শনিক পণ্ডিতগণ তাহার নামও উল্লেখ করতেন, কিন্তু কোথাও দেখতে পাওয়া যায়। নিম্বাদিত্য, চতুর্সনা ইত্যাদি, পদ্মপুরাণ ইত্যাদিতেও এই সবগুলি শ্লোকেতে নিম্বাদিত্যই দেখা যায়। নিম্বাক বলে কোনো ব্যক্তি নাই, একবার তাকে উল্লেখ। তার মধ্যে আবার শ্রীনিবাস আচার্য এবং ওই দিগ্বিজয় পণ্ডিত তারা উল্লেখ করলেন যে এরা পরবর্তীকালের লোক, তারা ওই উষ্মা তারা ছাড়তে না পারে মহাপ্রভুর কাছে যে পরাস্ত হয়েছিল সে কেশব কাশ্মীরি, সেই জন্য তারা লোকের পারিজাত ভাষ্য একটা কল্পনা করে দেয়, তারা ওটা নিম্বার্কের নামে তো কল্পনা করে তারা লিখে আর ওই সম্প্রদায়ের কাছে আসে। তাদের মধ্যে কোনো গ্রন্থ নাই, কোনো তাদের কোনো প্রমাণ নাই যে সে নিম্বার্ক বলে। তখন ওইটা দিয়ে আর আমাদের ভাগবত পত্রিকাতে গৌরী পত্রিকাতে ছাপা দিল, ছাপি দিল। ওদের শুনে তো একেবারে আগুন লেগে গেল সমস্ত তাহাদের অঙ্গে। তখন তারা ওকিলকে মারফত দিয়ে আর একটি 1,00,000 টাকার নাকি 40,000 টাকার মানহানি, লক্ষ টাকার মানহানির একটা কেস দায়ের করবে বলে গুরু মহারাজের উপর নোটিশ। তো গুরু মহারাজ ওই নোটিশ পেয়ে আর নোটিশে জবাব দিলেন যে আমি সব প্রকারের প্রস্তুত আছি, আপনারা এই যে কেস করবেন আপনার নিজের দায়িত্বে করবেন, আর আমি যা বলেছি আমি এটা একেবারে সত্যরূপে আমি প্রমাণিত করব। তখন তারা ওইটা নিয়ে নোটিশ বকিলের কাছে গেল। বকিল বললে ওদের যে আপনারা জানেন না যে লিখে আমরা জানি, এই কেঁচে খুঁড়তে সাপ বেরিয়ে পড়বে আর তখন জীবন রাখাটাও দায় হবে, মহাধুরম ধরে এটা লোক ব্যারিস্টার লোক, বড় বড় ব্যারিস্টাররা তার কাছে পরামর্শ ইত্যাদি দিতে যায়, মনে করবেন না যে সে সুজুল্লাহী একটা সাধু, ওই জগতে তো একজন মাধুরন্ধর আইনজ্ঞ, আবার এই জগতে তিনি একজন মহা আইনজ্ঞ আর একজন আচার্য, অত তার সঙ্গে তোমরা লাগবে না, যা নোটিশ দিয়েছে ওটা ফেরত নিয়ে চুপচাপ ঘরে বসে, তারপরে বাধ্য হয়ে তারা বসে। এমন ধুরন্ধর লোক ছিলেন। যখনই কোনো আমাদের সম্প্রদায়ের উপর কোনো বিপত্তি পড়েছে, একবার তার মধ্যে ছাপিয়ে পড়েছে। আপনারা হয়তো
জানেন না,
আবার এর সময়তে এই আপনারা জানেন বলে সীতানাথ ভক্তি তীর্থ মহোদয় নিজেকে তিনি বলেন যে ভক্তি বিনোদ ঠাকুরের শিষ্য, তারা প্রভুপাদের খুব বিরোধী। তার প্রভুপাদকে মানে একটি কানা চোখেতে তারা দেখতে পেল। তিনি মানে সত্যি কথা তিনি বলতেন, সহজিয়ারদের প্রতি মানে কড়া চাবুক তিনি দিতেন এবং সহজিয়াদের তারপরে ধর্মধ্বজীগণ এদের প্রতি তিনি খুব কঠোর ভাবে শাসন করতেন। ছিল প্রভুপাদ, তিনি বলতেন যে সেইদের সঙ্গে আমাদের কোনো মীমাংসার কথা নাই, সত্য সত্য সবসময় দুটি থাকবে, আমি নিরপেক্ষ সত্যের আমরা প্রচার, শ্রীমন মহাপ্রভুর কথা আমরা প্রচার। এই জন্য জগতের লোকের সঙ্গে কোনো লোকের সঙ্গে কোনো আপস আর মীমাংসা নাই, তারা হচ্ছে অন্যরকম, আমরা সত্য ভক্তির প্রচার, মহাপ্রভুর কথা প্রচার। তো তাহারা যে কোনো ছেলে মানুষ আছে তাহাদেরকে দোরকপিন দিয়ে তাহাদেরকে ললিতা বিশাখা সপ্তাহ দিয়ে, আর মেয়েদেরকে সুবংশী দাম সাজায় পাগল চাকরি চাকরি, আর রাসলীলার নিচে তাহাদের কোনো হরি কথা বলে কোনো জিনিস নেই। এই তাহাদের সকলি কৃত্য প্রভুপাদ তাহাদেরকে খুব মানে প্রতিবাদ করা করেন, তাহার থাকাকাল পর্যন্ত প্রকটকাল পর্যন্ত তাহারা কিছুই কিছু করে, অপ্রকটের পরে মনে করুন যে এরা দুর্বল হয়ে গেছে। আর তখন গৌড়ীয় মঠের মধ্যে পরস্পর এই সবগুলি কন্দল লেগে বিভক্ত মতন তারা প্রায় সব হয়ে গেছে, তারা একটু সত্যি সত্যি একটু দুর্বল হয়ে গেছে। তখন তারা প্রভুপাদের বিরুদ্ধে এবার কঠোর ভাবতে লিখতে আরম্ভ করে। এমনকি প্রভুপাদের তো বিরুদ্ধে তো লিখেইছে, বলছে যে সে গুরু মহারাজকে ধরেছে, কেউ হয়েছে নারায়ণ, কেউ হচ্ছে নরসিংহ, আবার কেউ বিক্রম, আবার কেউ বামন, আবার কেশবের কেউ অবতার, এই সবগুলি বিখ্যাত। ওরা তো বুঝে নেই যে এরা মুকুন্দ সেবন ব্রতিটা উতা না দিয়ে কেশব দাস উটা অর্থ করবেন, নারায়ণ দাস, বামন দাস, এই সবগুলি ভগবত ভক্তি নাম পারায়ণ তাদের দাস সূচক এইগুলি নাম, এই সমস্তগুলি কিছু নয়, ওরা গিরি অরণ্য কোন এই সবগুলিকে বেশি মহত্ব দেবে, ভগবত দাস সূচক নামে তাহারা কেন মহিমা অথবা তাহাদের উপলব্ধি। এই জন্য কেউ কেশব ভগবান হয়েছেন, কেউ বামন ভগবান, কেউ নারায়ণ ভগবান, কেউ অমুক ভগবান, কেউ শ্রীধর ভগবান, এই সবগুলি হয়েছে সব, বিশেষ করে আমাদেরই দলের নাম দিয়েছে। এই দিয়ে আর কতগুলি কটুক্তি করে দিয়ে, আর এরা আমরা শুধু রস আস্বাদন করি, আর এরা কি করে কোনদিন রাসপঞ্চাধ্যায়ী এরা জানে যে কাকে বলে রাস, আর গোপীপীঠ কাকে বলে, আর গুপি কাকে বলে, এরা সব কিছু বুঝে না। এরা শুধু ওই আঠি নিয়ে ব্যস্ত, আর ছাপড়া নাকি বলে উপরে ছিপড়ে এই সব গুলি চিপড়ে, আর আমরা সে পুরি রসাস্বাদন করি রাত্রি নাকি। গুরু মহারাজ যদি শুনে আর লিখে বামন আগে কলম ছড়িয়ে দিয়ে একটি মাত্র সামান্য একটি প্রবন্ধ দিলেন, আর তাতে দিলেন সাউরি সালার সালার ফিতে গল, আর নিবারণ সন্দেহ উপদ্রব নিবারণ, আর আর কি অমুক ভবির সীতাহরণ, এইরকম ভাবে করে দিয়ে বলেছে এই আমি প্রবন্ধ পাঁচটি লিখব আর তাতে আমি প্রমাণ করবো তাহাদের যা কিছু আছে আর সবগুলি কতগুলি সমস্তগুলি কথা তিনি দিলেন তাতে একেবারে তাহাদের তিন বিচার ফিরিয়ে গেল তারপরে তার উপরে সে মানহানির কেস করলো মেদিনীপুর কোর্টেতে করেছিল আর গুরু মহারাজ এরা সব ব্রজমন্ড পরিক্রমা আমাদের কেউ ওখানে ছিল না আর ইতিমধ্যে তারা আমাদের প্রেস প্রেস সবগুলি করে দিয়ে আর সেটি কি করেছে ওয়ারেন্টি জারি করে দিয়ে আর সবগুলি কুরুত্বর করে নাসিং মহারাজ কোন ক্রমে বসে ছিলেন তো তিনি কোন রকম হয়তো ওখানকার ইত্যাদি সব পরিচয় ছিল তিনি কোন রকম আমাদের কয়েকদিনের মধ্যে তিনি ফিরে আসেন তারপরে তারা কোর্ট পাল্টে নিয়ে নিয়ে গেল যে সে মেদিনীপুরে রাখলো তার গুরু মহারাজ একটা পাঠা বকি সেখান থেকে বলে আমরা ধরনা মহারাজ ব্যারিস্টার এম এন দাস আমরা বলছি মহারাজ একটি ভালো বক্তি করতে চাই আমরা ঘরে ঘরে দিয়ে তাড়াতাড়ি করলেন আর তারপরে সেটি যে কোর্টিতে একেবারে প্রমাণ করে দিল তারা সহজিয়া তারা ধর্মের ধার ধারে না আর তারা একেবারে সে এই রাসলীলায় যে ছড়াছড়ি করে অনাধিকারীগণকে এই সমস্ত গুলিকে দেয় আর এইসবগুলি করে এটা ধর্মের নামে তারা মহা কলঙ্ক কাজ
হাকিম ছিলেন ওদের দলেরই
হ্যাঁ
ওদের দলেরই লোক হাকিম ছিল
আর ওদের দলেরই ওদেরই ছেলে ওখানকার রেজিস্ট্রার একজন ছিলেন আর তারা এইসবগুলি হাকিম তাহাদের জন্য সেই একে জেলে দিয়ে দিল আর তিনি এসে আর আমরা সবগুলি গেলাম এমন হোক কেসটা উল্টে করলো তাহাদের ঘাড়ে যে আর ওই যে জজ ছিলেন বললেন ওদেরকে যে আপনারা এদের কাছে ক্ষমা মঙ্গে নেন নাই তো নিস্তার নাই আপনাদেরকে মহা বিপদে ফেলাবে আর গুরু মহারাজকে বলছেন তিনি যে আপনারা কিছু করেছেন তবে কেসটা তুলে দিলে ভালো হয় আর এরকম ভাবে পড়া লেখা উচিত তার গুরু মহারাজ বলছেন যে আমরা হচ্ছে সাধু সন্ন্যাসী আমরা যদি সমাজকে সংস্কার না যদি করি আর এরকম ধর্মের নামে অধর্ম চলে তাহলে কি আমার মৃত্যু হলে আমি এই তো বলি ছাড়তে না আবার যদি এরা করে আবার আমি যদি হয় তাহলে আমি কেস তুলবো না আমরা তো কেস করি না ইনি কেস করেছেন কেস তুলে নি ব্যাস এই পরিমাণ আমাদের কিছু কর্মী হয় তখন বাধ্য হয়ে তারা কেস তুলে নিতে বাধ্য কেস তুলে নিয়ে এরকম তিনটে লোক ছিলেন কোন সময়তে মেদিনীপুরে প্রচারে গিয়েছেন এত মহান ধুরন্ধর একটা মায়াবাদী এসে তিনিও একজন বোধহয় কোন অফিসার ছিলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা ন্যায় চিকিৎসা তার মুন্সি মুন্সি বোধহয় নাকি উঠতে এরকম ছিল আমার ঘাটু মায়াবাদী সে আসে বিচার করতে লাগলো কোন একটা বিষয়তে সে বলে আনন্দময় ব্রহ্মা ব্রহ্ম হচ্ছে আনন্দময় বলিয়া তোমাদের আমাদের ব্রহ্ম আনন্দময় এটা ঠিকই কিন্তু তোমাদের যে ব্রহ্ম ওটা হচ্ছে পায়খানা মায় আপনার একটা মুখই তো ইদ হলো না যে আপনি বলছেন ব্রহ্ম পায়খানা ময় আচ্ছা আনন্দময় মধ্যে আর পায়খানা ময়ের মধ্যে কি অন্তর আছে তুমি বলো তুমি যদি আনন্দ হয়ে যাও তাহলে তুমি তো বুঝবো না যে তুমি যে আনন্দময় আস্বাদন তো করবো না তুমি একটা লোক চিনি হয়ে গেল সে তো বুঝবে না যে চিনি কাকে বলে সে তো চিনি হয়ে গেছে আর একটা লোক পৃথক করে যদি চিনি আস্বাদন করে তাহলে সে বুঝবে যে মিষ্টি আছে কি ভালো আছে কি মন্দ আছে তো তোমরা বলছে সকলই ব্রহ্ম আর মুক্তি করে সকলই ব্রহ্ম হয়ে যাবে তাহলে তো তোমরা সকলই ওই আনন্দ হয়ে গেলে তার তোমার আনন্দের উপলব্ধি হলো না যে সে আনন্দ কাকে বলে একটা লোক পাথর হয়ে গেল সেটি কি বুঝবে যে সে পাথরটা খুব শক্ত হয় কি নরম হয় কি কোমল হয় কি হয় সে বুঝবে না তো ওরকম তুমি যদি পায়খানাও যদি হয়ে যাও তাহলে তুমি বুঝবে না যে সে পায়খানার গন্ধ কিরকম হয়েছে অতএব তোমাদের ব্রহ্মা তুমি দুজনই হচ্ছে পায়খানা এই বলে সেটি মহাতর্ক লাগলো শেষ পর্যন্ত কিছুতেই এদিকে করতে পারলো না শেষ পর্যন্ত মানে জাস্ট খাই চলে দিয়ে আর তারপর সেখান থেকে এইরকম হাতে বড় বড় মায়াবাদীগণকে এইরকম হাতে তিনি সহজ ভাবে তিনি পারাস্ত উচিতই তারা তার সামনে সেসব দিয়ে আসতে থাকে প্রভুপাদের যা যা দেখা যাচ্ছে, বলদেব বিদ্যাভূষণের যা যা দেখা যাচ্ছে, আমার মনে হয় অভিন্ন বলদেব তিনি অথবা অভিন্ন জীব গোস্বামী আমাদের অস্মদীয় গুরুপাদ। না তো এইরকম হচ্ছে বিক্রম সহকারে সে মায়াবাদকে এরকম হচ্ছে চলন করা, এই সহজ কাজ। একদিকে এত ধুরন্ধ যে আজকে যে আশ্রম মহারাজ এসেছিলেন না, তিনি এক সময়তে আমাদের মঠে এসেছেন। আমি যখন এসেছি প্রথম বছর আমি এসেছি, গুরু মহারাজ তো সতীর্থ, তো সেই গুরু মহারাজ কঠোরতলায় ওইখানে সে বসে আছেন ওইখানে। তা আমি দেখলাম যে সে ইনি এসে তাকে প্রণাম করে দিয়ে আর ওখানে দাঁড়াইলেন, আর গুরু মহারাজ বসে বসে তার সঙ্গে চেড়েছে আর তার সঙ্গে কথা বলছে। আমি দেখলাম যে সে তো গুরু মহারাজের সতীর্থ, তাকে একটু সম্মান করা উচিত। আমি একটা চেয়ার ছিল পাশেতে, আমি নিয়ে গিয়ে সেখানে রেখে দিয়ে বসে মহারাজ তখন প্রভু ছিল ব্রহ্মচারী, ব্রহ্মচারী। তারপর তিনি বসতে চান নাই, তো আমি মূর্খ লোক, আমি তো বুঝি নাই সব বলি বৈষ্ণবতা, বসে। তারপর তিনি সংকোচ করেছি, তিনি ওখানে সে অর্ধেকটা বসলেন আর অর্ধেকটা বসলেন, অর্ধেকটা বসা মানে বুঝলি তো সের উপর তা ঠেকিয়ে দিয়েছেন কিন্তু পুরা ভাবে তো বসেন, মানে সংকোচ। তারপরে তিনি কিছুক্ষণ বসে, তারপরে সেটি আমাদের পরিচ্ছমার ব্যাপার, কিছুক্ষণ পরে সে তিনি চলেন। তখন তিনি বলছেন গুরু মহারাজ আমাদের কাণ্ড জ্ঞান তো নাই, কাকে কিরকম ভাবে সম্মান দিতে হবে, সব লোকের বারবার সম্মান, সব এক সমান, সব বুড়ি আর চাল আর কি বুড়ি মিস্ত্রি সব বুড়ি একদম, এরা জন্মে আমার সামনে তো একটু কথা বলতে ভয় পায়, বড় বড় ভ্রম ধর্ম। আর তাহাকে তুমি ওখানে সামনে তো চেয়ে আমার তার মানে লজ্জা আর এই তো ভয়েছে, কত গেলাম সেবার হয়ে গেল তাই মূর্খ বনের এইরকম হয়তো সেবা করতে গিয়ে গুরু এইরকম হয়তো হয়ে যায়, উল্টা করতে গিয়ে এক করতে গিয়ে উল্টা বানর করতে শিব করতে বানর হয়ে যায়। তো আমাদের মতন যারা আছি ও আমাদের এই দুর্দশা, সেবা করতে এসে আর আজকাল আমাদের মধ্যে অনেকের এরকম হয়েছে আছে, যেন এই সমস্ত বুদ্ধি না হয়, যথাযোগ্য যতটুকু সম্মান তাহাদের দেবা দিতে দেওয়া। তো ওইরকম হয়েছে আমি তো তখন বুঝি নাই, তখন তিনি বলছেন, তখন শ্রীধর মহারাজের আমার একটি কথা মনে এখন বর্তমানে হচ্ছে, আমি পর্যটক মহারাজ তিনি গিয়েছিলাম শ্রীধর মহারাজের কাছে, তখন তিনি গুরু মহারাজের কিছু মহিমা বলতে যাচ্ছেন যে একজন ওকিল এসেছে, তো ওকিল এসে মায়াপুর চারিদিকে দেখে ঘুরে বেড়াচ্ছে, এসে দেখে দেখে যে সে একজন ব্রহ্মচারী তার ছিটতে কাপড় সে পথে আর একটা টেবিলের উপর বসে আর পায়টা এরকম করছে আর এরকম কেউ করেছে করছে, আর যেই আসে সে তাকে প্রণাম করে, ওকিলটা দেখে যেই আসে সে তাকে প্রণাম করে, দেখেন এক বেশ মোটা সোটা লম্বা চড়া একটা সন্ন্যাসী লোক এসে আর তাকে বেশ পঞ্চাঙ্গ ভাবে সে বেশ শ্রদ্ধাপূর্বক প্রণাম করে দিয়ে আর ওইখানে তিনি দাঁড়িয়ে থাকেন, দাঁড়িয়ে থেকে তারপরে ধীরে ধীরে দু একটি কথা জিজ্ঞাসা, আর সে ওই রকম ভাবে পায়ের উপরে টেবিলের উপর করে আর ওই রকম হয়তো হিরাম দিয়ে কি দু একটি কথা বলে দিলেন, আর তিনি আবার ওই সন্ন্যাসী মহারাজ তাকে প্রণাম করে দিয়ে আবার সেখান থেকে ফিরে গেলেন। তো ওকিলে বলছে কিছু দেখছি ছোট্ট বালক মতো নবীন সন্ন্যাসী অভি ব্রহ্মচারী সাদা কাপড় পরেছে আর একটা বেশ সুন্দর লাঠি ওর উপরে রেখেছে টেবিলের উপরে আর পায়ের উপর করে জোলাচ্ছে, আর এরকম সন্ন্যাসী বড় মানে কে ভারতী মহারাজ, হ্যাঁ আপনি তাহাকে প্রণাম করছেন, আর সেটি এরকম হয়তো প্রত্যেক কন্যা থাকে ওইরকম প্রণাম করে অভি পরামর্শ নিয়েছিলেন। এই ওকিল হচ্ছেন শ্রীধর মহারাজ, ওকালত অভি অভি সমান প্রথম বোধহয় পাঠ করে দিয়ে আর তারপরে তিনি এসেছিলেন, তো তিনি গুরু মহারাজের এই সমস্ত কিরকম কমতি, আর তার এই সমস্ত সন্ন্যাসী লোক তার সঙ্গে অত ভয়পূর্বক তারা কথা বলতে পারে, আর এই সাধারণ ব্রহ্মচারী তো তার সামনে যেত না কিরকম গম্ভীর রাশি, আমাদের পর্যন্ত কিছু গম্ভীর তাহার রাশি ছিল, পরবর্তীকালেতে একটু বয়সের সঙ্গে 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 এইসবগুলি ছানারা সবগুলি দিতে তার কেউ মাথার উপর চড়ছে, কেউ পায়ের উপর চড়ছে, কেউ পায়ে দাবাচ্ছে, কেউ কিছু করছে, এরকম হচ্ছে। যেরকম হতে অন্য লোকের কাছে মহাবিক্রম, কেউ তার সামনে কথা বলতে এখনো তার গুরু ভাই হয়েছে। আর এই সব বাচ্চা বাচ্চা আমাদের সব ছেলেরা আর আমরাও করে মহারাজ চুপচাপ শ্রীবিক্রম মহারাজ তো মসজিদ তার কাছে তুমি গেলে তুমি বলতে যে সে কেউ বেদান্ত তো তুমি যাও নিজে আর এদের কাছে পরবর্তীকালে তিনি এমন ভাবে তিনি মোমের মতন হয়ে গিয়েছে যে একটু হলে আমার মনে হয় পরবর্তী লোক ওনার গম্ভীর আর এরকম হয়তো এইসবগুলি অনুমানই করতে পারবে না, ধারণাই করতে পারবে না কিরকম। আর এত গম্ভীর হলে ও অত কঠোর উপস্থিতি মনে হচ্ছে তার কাছে কেউ সামনে যাচ্ছে না। আর এমন কোমল যে ব্রাহ্মণের একটা এখানে আঙ্গুলি কেটে গেছে প্রেসেতে তিনি একেবারে কেন্দ্রে কেন্দ্রে গিয়ে অস্থির হয়ে যায় কোলে যে ধারণ করে যে শিক্ষা তার শিক্ষা করে সে নিত্য কৃষ্ণ বলে একটা ছেলে তার একটা প্রেসেতে হাতটা পড়ে গেছে তার জন্য তিনি কি করেছে। আর রসি কিরকম হয়েছে বৈদান্তিক পণ্ডিত আবার রসি সঙ্গে সঙ্গে রসি কি শোনাচ্ছে অগ্রসুল ঠাকুরের কথা মনে পড়ে একদিক গম্ভীর পণ্ডিত দার্শনিক পণ্ডিত আর এবার কেবল কোমল একেবারে মাধ্যমের মধ্যে কোন সময় ব্রজের কোন কথা গোলা করে আছে যে সুদামা কৃষ্ণকে বন্ধন করেছে আর গাছটা পড়ে গিয়েছে। তারপরে এই আসছেন নন্দ মহারাজ কৃষ্ণকে কুলে নেওয়ার সঙ্গে সঙ্গে কৃষ্ণ এবারে কেঁদে কেটে অস্থির হয়ে গেছে। তখন তিনি বলছেন যে সে বাবা তোমাকে কে বাঁধলো তার মা দেব আর তোমাকে লাড্ডু খেয়ে দিল আর তোমার বন্ধনটা খেলো তা বাবা তুমি খুলেছিল আর মার কাছে যাবে না কখনো যাবো যাবে না তো আসে না। তারপরে আর মার কাছে যায় সন্ধ্যা হয়ে গেল খেতে গেল রোহিণী দেবী ভয়ে ভয়ে তাকে কিছু খেতে দিয়েছেন কেউ সদা মা সামনে আসেন নাই। যখন একেবারে সন্ধ্যা হয়ে গেল বাড়িতে কেউ খায় নাই রন্ধন হয় নাই
শ্রীগুরু নমো মহাবদন্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তি কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নি গৌরক্তিশীল হে কৃষ্ণ করুণা সিংহ দীনবন্ধ জগৎপতি গোপেশ গোপিকা কন্ত রাধা কন্ত নমস্তুতি নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ তপ্ত কঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণামামি হরিপ্রিয়ে বৃন্দায় তুলসী দেবৈ প্রিয়ায় কেশব নমস্কৃত্য নরম চৈব নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাসম ততো জয়ং ধীরহি তমাদিদেবং করুণানিদানম তমালবর্ণম সহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপম বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।
শরীরে নাকি কি দেবে
না
তারা উভয়ই খুব আশ্চর্যান্বিত হন এবং ঐশ্বর্যভাব বিভাবিত। বসুদেব দেবকী তারা কৃষ্ণের স্তবস্তুতি আরম্ভ করছিলেন, পুত্রত্ব তখন তাদের ঘুচে গেছে, পুত্র ভাবটি নাই তাদের। তাদেরই সামনে বসুদেব দেবকীর সামনে কৃষ্ণ যেভাবে কংসকে বধ করেছেন এবং কংসের অন্যান্য আত্মীয় স্বজনকেও বধ করেছেন, সেটা দেখে বসুদেব দেবকীর পিতৃত্ব মাতৃত্ব যেন ভুলে গেলেন এবং আমাদের ছেলেইনি ঠিক এভাব থেকে বেশি চিন্তায় রইনি ভগবান, ইনি ভগবান সেই চিন্তাটি এসেছে। তাই তারা হাঁটু গেড়ে হাত জোড় করে স্তবস্তুতি করতে যাচ্ছেন, পুত্ররূপী কৃষ্ণ নন ভগবান কৃষ্ণ, ভগবান বাসুদেবকে স্তবস্তুতি করতে যাচ্ছেন। ঐশ্বর্য শিথিল প্রেমে নহে মোর প্রীত, বিশুদ্ধ বাৎসল্য ভাব বসুদেব দেবকীর মধ্যে নাই। মা যশোদা এবং অনন্য মহারাজের ক্ষেত্রে যেটা আছে এখানে সেই জিনিসটা চাপা আছে ঐশ্বর্যভাবে, সেই জন্যই এই ঘটনাটা ঘটছে। কিন্তু ভগবান যাকে যাদের পিতামাতা বলে মেনে নিয়েছেন তারা পুত্ররূপী কৃষ্ণকে হাত জোড় করে স্তবস্তুতি করবেন, এটা ভগবানের অভিপ্রেত নয়। তাই ওই ভাবটাকে কাটিয়ে দেওয়ার জন্য বসুদেব দেবকীকে এর থেকে আরো উৎকৃষ্ট বাৎসল্য প্রেম আস্বাদন করাবার জন্য ভগবান একটা উপায় স্থির করেছেন, সেইটি এখানে বর্ণনা করে যাচ্ছেন সুখদেব। এর ভিতরেই অধ্যায়টা কেন ধরেছি এর ভিতরে গুরুতত্ত্ব নিয়ে আলোচনা আছে, সেই জন্যই এই অধ্যায় ধরেছি। শ্রী শুক উবাচ, পিতরার উপলব্ধার্থ বিদিত্বা পুরুষোত্তম মা ভূদিতি নিজং মায়ান ততান জনমোহিনীম। সুখদেব বলছেন, লীলা পুরুষোত্তম কৃষ্ণ দেবকী এবং বসুদেব যে ঐশ্বর্য জ্ঞান সম্পন্ন ওটা বুঝতে পারলেন, কেন না হাত জোড় করছেন তারা পিতামাতা হয়ে পুত্রের কাছে। কিন্তু স্বীয়ভাবের শৈথিল্যকারক সেই জ্ঞান সঙ্গত নয় মনে করে বসুদেব দেবকীকে তদপেক্ষা উৎকৃষ্ট মাধুর্য রস আস্বাদন করাবার জন্য অনুমুখ বহিনী মায়া আবিষ্কার করলেন। যোগ মায়ার ক্রিয়া সব জিনিস চাপা দিয়ে দিচ্ছেন, বুঝতে দিচ্ছেন না। উবাচ পিতরাদিত্য সাগ্র যশাত্মতর সব প্রশ্রয়বন অপ্রিয়ান্নশ্যাতেই সাদরম। কৃষ্ণ অগ্রজ বলদেবের সঙ্গে পিতামাতার নিকটে এসে বিনয়নম্র ভাবে বলতে লাগলেন, সম্বোধন কি, হে মাত, হে পিত, এইভাবে সম্বোধন করছেন যাতে তাদের বাৎসল্য ভাবের উদয় হয়। পুত্রভাব চলে গেছে সেই জন্যেই হাত জোড় করছেন পিতামাতা হয়েও বাসুদেব কৃষ্ণের কাছে। ওটা ভালো লাগছে না কৃষ্ণের, তাই তিনি ওই ভাব কাটিয়ে দেওয়ার জন্য এখানে ব্যবস্থা নিচ্ছেন। বলছেন, নাশমাত্র যুবয়স্তাত নিত্যোৎকণ্ঠিতায়োরপী বাল্য পৌগণ্ড কৈশোরা পুত্রভাম পুত্রাধাম অভবান কচিত। কৃষ্ণ বলতে আরম্ভ করেছেন, হে পিত, আপনারা উভয়ে আমাদের নিমিত্ত চিরদিন উদ্বিগ্ন ছিলেন, কখনো আমাদের বাল্য পৌগণ্ড কৈশোর দশা দেখতে পাননি। কে বলছেন, উক্তি করছেন কে? নন্দ যশোদার যে পুত্র নিত্য পুত্র যশোদানন্দন বা নন্দনন্দন, কিন্তু এই উক্তি করতে পারেন না। বসুদেব নন্দন দেবকী নন্দন যে কৃষ্ণ, তিনি যেন স্বরূপ প্রকাশ করছেন এখানে, কথাগুলো সেইভাবে হচ্ছে এখানে। আপনারা উভয়ে আমাদের নিমিত্ত উদ্বিগ্ন থাকায় আমাদের বাল্য পৌগণ্ড কৈশোর দশা দেখতে পাননি। নলব্ধ দৈবহতয়োর বাসনৌভবদন্তিকে যান বালা পিতৃগেহস্থা বিন্দতে লালিতা আমোদম। আর আমাদেরও দৈব বিড়ম্বনা, ভগবান বলছেন আমাদের দৈব বিড়ম্বনা, ভগবানের কর্মকর্মফল আছে, ভগবানের কি দৈব বিড়ম্বনা আছে যে ভগবান কর্মফল ভোগ করবার জন্য এসেছেন? বহু জায়গায় আমরা শুনতে পাই যে ভগবান নাকি কর্মফল ভোগ করেন, ভক্তও কর্মফল ভোগ করেন, কিন্তু শাস্ত্রে সব জায়গায় দেখতে পাই ভগবানেরও জন্ম কর্ম বন্ধন নাই, ভক্তেরও নাই। সেই প্রমাণ সর্বত্র দেখি আমরা, ন জন্ম কর্ম বন্ধন বৈষ্ণবানাঞ্চ বিদ্বতি। বৈষ্ণব ভাগবত পরমহংস নিত্যমুক্ত পুরুষ যারা, তাদের এই জগতে জন্ম কর্মবন্ধন নাই, এটাই তো লেখা আছে। সাধু মহাপুরুষগণের সাধু গুরু বৈষ্ণবগণের এই অবস্থাটা আছে, ভগবানের নেই তা তার ভক্তেরও নেই, সেই কথাটা এখানে বুঝতে চাচ্ছি। তো ভগবান বলছেন কি, আমাদের দৈব বিড়ম্বনা হেতু আপনাদের নিকটে বাস ঘটেনি। ভগবান মেনে নিচ্ছেন দৈব বিড়ম্বনা, কেন? যাদের কাছে তিনি বলতে যাচ্ছেন তারা তো তার গুরুবর্গ, বসুদেব দেবকী তার গুরুবর্গ, পিতামাতা জনক জননী, সেই জন্য বলতে যাচ্ছেন, হাত জোড় করেছেন মা বাবার কাছে, যেমন হাত জোড় করে বেশ সমীহ করে বলতে হয় কথা, ঠিক সেই রকম বলছেন। আমাদের দৈব বিড়ম্বনা হেতু আপনাদের নিকট বাস ঘটেনি, আপনাদের কাছাকাছি থাকতে পারিনি, এবং পিতৃগৃহস্থিত বালগণলভ্য যে সুখ সেটাও আমরা লাভ করিনি। বাচ্চা বয়সে যে স্নেহ মমতা পাওয়া সেটাও আমাদের সুযোগ হয়নি। আমাদের কেন বলছেন? দুজনকে টেনে নিয়ে বলছেন, বলদেবকে নিয়ে। বলদেব তো ঠিক ঠিক ছিল, তার রোহিণীর গর্ভজাত সন্তান, রোহিণীর রোহিণী দেবীর নিত্যপুত্র হলেন বলদেব। আর বাসুদেব কৃষ্ণ এখানে তো নন্দ নন্দন কৃষ্ণের মধ্যে প্রবেশ করেছেন, তাহলেও এখানে যে পার্ট প্লে করছেন সেটা নন্দ যশোদার পুত্র বলে নয়, পশুদেব দেবকীর পুত্র বলেই এখানে তিনি নিজেকে ঘোষণা করছেন, তা নাহলে এ কথা বলতে পারেন না। এখানে শেষের দিকের অধ্যায়েতে বোধহয় 70-72 এরকম অধ্যায়েতে এক জায়গায় রয়েছে যেখানে দেবকী দেবী এক সময়ে কৃষ্ণের কাছে কান্নাকাটি করছিলেন, বলছিলেন যে শুনতে পেলাম তুমি তোমার গুরুদেবের মরা ছেলেটাকে ফিরিয়ে এনে দিয়েছ, তা আমার মরা ছেলেগুলোকে সব ফিরিয়ে এনে দাও না, ঘটনা হয়েছে। কিছু বলেননি তিনি প্রথমে, আচ্ছা বলদেব এবং কৃষ্ণ দুজনেই যেমন করে তার পুত্রকে নিয়ে আসতে হয় নিয়ে এলেন, ফেরত দিলেন, এই নাও মা এই নাও তোমার ছেলে, বলেননি আমার ভ্রাতা তা বলেননি, এই না তোমার ছেলে। সেই ছেলেগুলোকে ফেরত পেয়ে দেবকী দেবী খুবই সন্তুষ্ট হন, কিন্তু মুহূর্তের ভিতরেই দেখা যায় যে তারা কৃষ্ণের পিতাবশিষ্ট স্তন্যামৃত পান করে তাদের ঊর্ধ্বদেহী গতি হচ্ছে। সঙ্গে সঙ্গে বলদেব কৃষ্ণ এবং বসুদেব দেবকীকে প্রদক্ষিণ করে তারা অনুমতি প্রার্থনা করছে, আমাদের অনুমতি দেওয়া হোক আমরা যাই। তখন অবাক হয়ে গেছে দেবকী দেবী, কি কি ছেলেরা এলো আমার কাছে, দেবকীর সর্গর্ভ সেই ছটি পুত্র যাকে কংস শিলাবৃষ্টি আশ্রয় আশ্রয় মেরেছিল, কিছুক্ষণের ভিতরেই তারা অনুমতি প্রার্থনা করছে সকলকে প্রদক্ষিণ করে, চলে যাচ্ছে তারা। দেবকী দেবী হা করে তাকিয়ে আছেন আকাশের দিকে, মা বুঝতে পারছেন না ওই ছেলেগুলো কার। তখন কৃষ্ণ বুঝিয়ে দিয়েছেন তাকে, দেখো মা এ তোমার ছেলে নয়, এরা আরে আমার গর্ভে জন্ম গ্রহণ করেছে, আমার ছেলে না না। তখন ইতিহাসটা সেখানে বলেছে, মহর্ষি অরিচির ভার্যা ওর না দেবীর গর্ভে এই ছয় দেবশিশুর জন্ম হয়েছিল, ব্রহ্মাকে উপহাস করেছিল তারা, সেই জন্য ব্রহ্মা পিতামহ ব্রহ্মা এদের অভিসম্পাত করেন, যা অসুর কুলে জন্মগ্রহণ কর। তা তারাই এসে হিরণ্যকশিপুর ঘরে জন্মগ্রহণ করে, হিরণ্যকশিপু যখন তপস্যা করতে চলে যান তখন এই ছটি ছেলেও তপস্যা করতে চলে যায়। হিরণ্যকশিপু তপস্যা থেকে ফিরে এসে জিজ্ঞাসা করলেন ছেলেগুলো কোথায় গেল, বলে ওরা তপস্যা করতে চলে গেছে, আমাকে কিছু বলে গেল না, আমার কোনো অনুমতি নিয়ে গেল না, সঙ্গে সঙ্গে অভিসম্পাদ। তোমাদের পিতার হাতেই তোমাদের মৃত্যু হবে, কালক্রমে ওই ছটি ছেলে কালমেঘে ঘরে জন্মগ্রহণ করলো, কালক্রমে কালমেঘে কংসরূপে জন্মগ্রহণ করলো, তা কংসের নিজের ছেলেগুলোকেই কংস আছড়ে আছড়ে শিলাপৃষ্ঠে মেরেছিল, তারাই গিয়ে দেবকীর গর্ভে প্রবেশ করেছে। এই তো ইতিহাস। এখানে বলছেন দৈব কর্ম কর্মফল কিরকম, কোথায় দেবশিশু তারা দেবপুত্র দেবতার ঘরে তারা এসে জন্মগ্রহণ করছে কিভাবে, অসুর কুলে চলে গেল পরপর পরপর, তারপরে আবার একটু বোধ হয় সৌভাগ্য উদয় হয়েছে দেবকীর গর্ভে প্রবেশ করেছে। মা তুমি কেন সব করছ, এরা তো তোমার ছেলে নয়, এরা যেখান থেকে এসেছিল সেখানেই ফিরে গেল, তুমি তো মাঝখান থেকে তোমার ছেলে বলে অনেক কিছু মনে করেছ তুমি। এই হলো কর্ম কর্মফল, এই হলো মানুষের নিয়তি, সেইটাই দেখাচ্ছেন এখানে। এখন ওখানে বলা আছে কথাটা। পৃথিবীতে অবশিষ্ট স্তন্যামৃত পান করে তারা স্বর্গে যাচ্ছেন লেখা আছে। কিন্তু সবাই আমরা জানি যে দেবকী দেবী স্তন্যপান করেননি, বাসুদেব কৃষ্ণ। ওইখানে চক্রবর্তী ঠাকুর টিকার মধ্যে লিখেছেন, হ্যাঁ একবার স্তন্যপান করেছেন। কখন না, বহু দূরে যখন যাওয়ার কথা হচ্ছে ছেলেকে নিয়ে যাবেন, বাসুদেব কৃষ্ণকে যখন নিয়ে যাওয়ার ইচ্ছা করছেন, সেই সময় দেবকী ভাবলেন যে অনেক দূর যাবে ছেলেটা, সেই জন্য তাকে একবার স্তন্যপান করিয়েছিলেন, সেইটা বলা আছে। সেই জন্য কথাটা এসেছে শ্রীকৃষ্ণের পিতা বশিষ্ঠ স্তন্যামৃত, ওই জন্য বলা আছে। ভগবান যে স্তন্যপান করেছেন তার অবশেষ এরা পান করছে, এই জন্য এদের উদ্যোগী গতি হচ্ছে। এসব ব্যাখ্যাগুলো দিয়ে রেখেছেন। এখানে বলছেন কি, আমরাও পিতৃগৃহস্থিত বালগণ অনুভব সুখ আমরা অনুভব করিনি। বাচ্চা বয়সে যে পিতামাতার যে স্নেহ আদর যত্ন ছেলেরা পায়, আমাদের সে সুযোগ হয়নি। কেন এসব কথাগুলো বলছেন কৃষ্ণ? বাবাকে বুঝাতে চাচ্ছেন, বাবা আমি তো তোমাদের ছেলে, তো ছেলের কাছে কেন হাত জোড়াবার? তা আমাকে ভগবত বুদ্ধি করো এটা চাই না, পুত্র বুদ্ধি করে আমরা স্নেহটাই চাই, সেই কথাটা বুঝাতে চাচ্ছেন। আর ঠিক এই ঘটনাই হয়েছিল যখন তিনি আবির্ভূত হন, যখন আবির্ভূত হন সেই কংসের কারাগারে। চিন্তা করুন আপনারা, কাত্র দ্বিপ্রহরে সেই সময় তিনি চতুর্ভুজ নারায়ণ মূর্তিতে আবির্ভূত হয়েছিলেন। তখন স্তবস্তুতি করছেন, দেখা যায় তখন বসুদেব স্তবস্তুতি করছেন। সেখানে বাসুদেব কৃষ্ণ এক জায়গায় বলেছেন, আমি কে এসেছি জানো? নিজের পরিচয় দিয়েছেন কি কথাটা? একদবান দর্শিত রূপম প্রজন স্মরণায় আমি নন্যতা মধুভবম জ্ঞান অমর্তরিঙ্গেন জায়তে। আমি চেহারা নিয়ে কেন এসেছি তোমাদের সামনে দাঁড়িয়েছি? তোমাদের তো ছেলে, কিন্তু চেহারা নিয়ে কেন এলাম এখানে? একদবান দর্শিত রূপম প্রজন স্মরণায় আমি পূর্বজন্মে যে কথা হয়েছিল তোমাদের সঙ্গে, তোমরা যেটা প্রার্থনা করেছিলে আর আমি যে প্রার্থনা পূরণ করবার কথা বলেছিলাম, সেই অনুসারে এই চতুর্ভুজ নারায়ণ মূর্তিতে এসেছি তোমাদের সামনে। যদি এই চার হাত দূর করে না দাঁড়াই তোমাদের সামনে, তোমরা আমাকে ভুল বুঝতে পারো। নন্যথা মধুভবম জ্ঞানম মর্তলিঙ্গেন জায়তে, আমাকে মর্ত মনুষ্য বুদ্ধিও করতে পারো। আমি যে মর্ত মনুষ্য নাই, আমি যে স্বয়ং নারায়ণ এসেছি, ভগবান এসেছি তোমাদের পুত্র রূপে, সেইটা জানাবার জন্যই, মনে করিয়ে দেওয়ার জন্যই এই চারা বের করেছি। দেখাচ্ছেন এটা, ওখানে পুত্র রূপে আসছেন কিন্তু ভগবত্তা প্রমাণ করবার জন্য বললেন ওইটা, আর এখানে পুত্র, কিন্তু পুত্রের কাছে আবার পিতামাতা গুরুজন তারা আবার হাত জোড় করবেন কেন? এটা হয় না, এটা বিষদৃশ আচরণ। সেইটাকে অবনোদন করবার জন্য এখানে বলছি, না না না, কি সর্বার্থ সম্ভব দেব জনিত পোষিত যত না তয়ুর জাতি নির্বেশম পিতৃর মত্ত শতায়ুষা। ধর্মাদি যাবতীয় পরমার্থ সাধক এই যে শরীর পিতামাতা থেকে সুরক্ষিত হয়, মনুষ্য শতবর্ষ জীবন লাভ করে সেই পিতামাতার ঋণ শোধ করিতে পারে না। তাহলে কৃষ্ণের কাছে শিখতে হবে পিতামাতা গুরুজনদের কেমন সম্মান করতে হবে, বলছেন এখানে। সেইটি এখানে বলে যাচ্ছেন। পিতামাতা থেকে উৎপন্ন এই যে শরীর, এটা যে সুরক্ষিত হচ্ছে, তারা যে লালন পালন করছেন, আদর যত্ন করছেন, পালন পোষণ করছেন, মানুষ শতবর্ষ জীবন লাভ করেও সেই পিতামাতার ঋণ শোধ করতে পারে না। তাহলে শতবর্ষ পরে পারে এমন কথা নাকি? শতবর্ষও পারে না? কথাটা মনে পড়ে যায় এখানে একটা আমাদের সেই গাইয়ে মুকুন্দের কথা। মহাপ্রভু ভিতরে কীর্তন হচ্ছে, হঠাৎ একদিন তার উপরে নোটিশ জারি হল, মহাপ্রভু বললেন এই মুকুন্দের তার মানা। মুকুন্দ তখন বাইরে খুব কীর্তন করছে, খুব নৃত্য কীর্তন, সেটা বাধা নেই। ঠিক আছে, প্রভু যখন বলেছেন তা আমি এই করে বসেই কীর্তন করি না, খুব আনন্দে। এদিকে মহাপ্রভু এই কথা বলে দিয়ে কিন্তু ভিতরে শান্তি স্বস্তি পাচ্ছেন না, তিনি একবার দেখতে এসেছেন বাইরে, এসে দেখেন মুকুন্দ খুব ভাবাবেশে খুব কীর্তন আদি করছেন এবং তার কোন রকম মনঃকষ্ট নেই। কি ব্যাপার, কি হলো, কি আমি তো তোমাকে এরকম ভাবে ভিতরে আসতে নিষেধ করেছি? তাহলে তুমি তো বলেছো কোটি জন্মেও তো, কোটি জন্মেও তো আমার দর্শন পাবে না তুমি, এই তো বলেছেন আপনি, ভালো কথা, কোটি জন্ম পরে তো পাবো। তা কোটি জন্ম পরে পাবো ভগবানের কৃপা, সেই আশাবন্ধ নিয়ে বসে আছেন। তাহলে সাধন ভজন ক্ষেত্রেতে আমাদের কেমন ধৈর্য উৎসাহ প্রয়োজন সেইটা দেখাচ্ছেন। এখানে বলছেন শতবর্ষ, শতবর্ষ জীবন লাভ করে মানুষ এই পিতৃ ঋণ শোধ করতে পারে না। পিতৃ ঋণের কথা এখানে শুধু বলে যাচ্ছেন, যদিও ঋণ তো একটা হয় না, আমরা সামাজিক জীবনে বাস করি, ছয় ছটা ঋণ হয়, একটা ঋণ নয়, তার ভিতরে একটা পিতৃ ঋণ, পিতৃমাতৃ ঋণ দুটো একসঙ্গে বলা হয়েছে পিতৃ ঋণ। তো এরকম আরো পাঁচটা ঋণ আছে, দেহর্ষি ভূতাত্তম ঋণান পিতৃণা নকিং করুণায়ম ঋণী চরাজন, দেবঋণ, ঋষি ঋণ, পিতৃঋণ, আত্মীয় স্বজনের কাছে ঋণ, প্রাণী জগতের কাছে ঋণ, আমরে ঋণ। তো এই করে ছটা ঋণ আমাদের হয় সাংসারিক জীবনে, কেননা পরস্পরের কাছ থেকে আমাদের সাহায্য সহানুভূতি সহযোগিতা নিতে হয়, ওই জন্য ঋণগুলো এসে যায়, যার ফলেতে আমাদের কর্মফলটা শেষ হয় না, কর্মফল চলতেই থাকে, কুটস্থ কর্মের যে শেষ হয় না। সুতরাং জন্মমৃত্যু জন্মমৃত্যু কর্ম কর্মফল ভোগ এই চলে। যখন এই ঋণ আমরা শোধ করতে পারি তখন আর কিন্তু এই জগতে আসার প্রয়োজন হয় না, তখন আমরা ভগবানের কাছে গিয়ে তার সাক্ষাৎ সেবা লাভের অধিকার লাভ করতে পারি। এগুল কথা। আর যদি এই ঋণ শোধ না হয় তাহলে এইখানেই বারবার যাতায়াত, এই ঘরে বারবার যাতায়াত, কবু স্বর্গে কবু মর্তে নরকে বা কবু, কবু দেব কবু দৈত্য কবু দাস প্রভু, এই অবস্থা। যদি প্রশ্ন করেন কেউ পূর্ব দুঃখ করেন যে তাহলে কি এই ঋণ শোধ করা যাবে না, যায় না, সেখানে উত্তর দিয়েছেন শাস্ত্র, ভাগবত উত্তর দিয়ে রেখেছেন, সর্বাত্মনা যা শরণং শরণ্যং রতো মুকুন্দং পরিহিত্য কর্তন, ভগবান মুকুন্দের শরণাগমন যারা হন, সর্বতোভাবে তাকে আশ্রয় করেন যারা, তাদের সব ঋণ কেটে যায়। অর্থাৎ সাধন ভজনটা এমন ভাবে করা দরকার, সর্বাত্মনা ধৃত হবে যদি নির্দলিকম, নির্দলিক হতে হবে, সর্বাত্মনা আত্মিত পদম, তবে তো স্মরণ গ্রহণটা ওইভাবে হবে, ওই কান্তিক স্মরণ গ্রহণ। তাহলে বলছেন সবকিছু কর্ম কর্ম ফল সবকিছু ঋণ কিন সব কেটে যাবে, তাহলে সব ঋণ কাটতে পারে, সর্বদিন যখন কেটে গেল তখন আমরা ভগবানের কাছে গিয়ে সেখানে বরাবর থাকতে পারি, তার সেবা লাভ করতে পারি, তখনই ওই শাশ্বতী শান্তি নিত্যা শান্তির কথা সেখানে বলেছে। কেননা ভগবানের সেবা আমাদের থেকে তো আর ভালো চিন্তা কিছু নেই, সচ্চিন্তা ভগবানের সেবা আমার থেকে সেবার শ্রেষ্ঠ সেবা জগতে কিছু নেই সেটা বলছে। এখানে একটু ভয় দেখিয়ে দিচ্ছেন ভগবান, তত্ত্বদর্শনটা বলছেন। আর আজকালকার বর্তমানের ছেলেপুলেরা যেমন হয় তাদের বোধ হয় বিরুদ্ধেই একটু জেহাদ ঘোষণা করে যাচ্ছেন। বলছেন যে সন্তান সামর্থ্য সত্ত্বেও দেহ বা ধন দ্বারা পিতামাতার জীবিকা সম্পাদন করে না, পরলোকে যমদূত গণ তাহার নিজ মানুষেই ভক্ষণ করাইয়া থাকে, ইতু ভীষণ সাজা। তাহলে এই যে মঠ মন্দিরে সব ব্রহ্মচারীর দল সব এসেছে মা বাপ ছেড়ে, এতে তো তাহলে কিচ্ছু হবে না, পুনর্ভক্ষ হতে পারে। তাহলে যে ত্যাগীর জীবনযাপন করছেন, ত্যাগীর জীবনযাপন করছেন যারা, বহুতর ব্রহ্মচারী আছেন, সন্ন্যাসী আছেন, বানপ্রস্থী আছেন সব, তাহলে এদের কি অবস্থা? তাহলে তো এরা সব শাস্ত্র বিরোধী কাজ করছেন, ভাগবত বিরোধী কাজ করছেন, পূর্বপক্ষ হবে। তার উত্তর কি? আশ্রমীয় বিচারেতে তাদের অন্যায় কিছু হয়নি, হবে না। কেন না? তারা উন্নততর সেবায় আত্মনিয়োগ করছেন, করেছেন, এই হলো কথা। উন্নততর সেবায় আত্মনিয়োগ করেছেন, যাদের এরকম ইচ্ছা নাই, সংকল্প নাই, সাধু সংকল্প, তারা সংসারের থেকে যতটুকু করতে হয় করুন, তারা সংসারের থেকে যতটুকু করতে হয় করুন, সেই কথাটা বলা আছে, এই বিচারটা এর ভিতরে লুকিয়ে আছে। তাই বলছেন এখানে যেখানে থাকলে যেরূপ কর্তব্য রয়েছে, দায়িত্ব রয়েছে, সে দায়িত্ব অবশ্যই পালন করা দরকার। যদি কেউ গৃহস্থ জীবন যাপন করেন তার পক্ষে নিশ্চয়ই এই আইন পালন করার প্রয়োজন আছে, কিন্তু যদি কেউ তার থেকে উন্নততর অবস্থায় পৌঁছবার চেষ্টা করেন তার জন্য পৃথক ব্যবস্থা আছে, তার জন্য আইনের ব্যতিক্রম আছে, আইন যেখানে আছে ব্যতিক্রম সেখানে আছে, ব্যতিক্রমকে নিয়েই আইন। ব্যতিক্রম যদি স্বীকার না করি তাহলে আইনকে মানা হয় না, এক্সেপশন প্রুফ দি রুল ইংরেজিতে একটা কথা আছে। তো এক্সেপশন মানে ব্যতিক্রম, তো ব্যতিক্রম থাকবেই আইনকে মানতে গেল। তা এটা হলো শুধু এক্সেপশন না, এটা অনারেবল এক্সেপশন, এটা বিশেষ ব্যতিক্রম। তা সাধন ভজন ক্ষেত্রেতে এই আইনটা আছে, সাধারণ গৃহীরা ঠিক এই যুক্তিটা বুঝতে পারেন। চৈতন্য মহাপ্রভু 24 বৎসর বয়সে তিনি সন্ন্যাস গ্রহণ করলেন, এই নিয়েই বহু লোকের সমালোচনা, মগজে ঢোকে না তাদের। স্বয়ং মহাপ্রভু তিনি এলেন জগৎকে শিক্ষা দেওয়ার জন্য, তিনি ত্রিলোক গুরু, সেই ভগবান জগৎকে শিক্ষা দেওয়ার জন্য এসেছেন। তারা তাদের অবস্থাটা কি একই রকম? নিশ্চয়ই না, তাদের অবস্থাটা ঠিক একই নয়। স্বয়ং ভগবান যেখানে জগতে শিক্ষার জন্য এসেছেন লোকশিক্ষক হয়ে, সে শিক্ষা বুঝবার প্রয়োজন আছে, গ্রহণ করবার প্রয়োজন আছে। সেটা কিরকম সে শিক্ষাটা, সেইটাই বুঝিয়েছেন ওখানে। 24 বৎসর বয়সে তখন লোকে সংসারে প্রবেশ করে, আর ইনি কিনা 24 বৎসর বয়সে সংসার ছেড়ে চলে গেলেন। তিনি শুধু আশ্রমীয় বিচারগুলো দেখিয়ে যাচ্ছেন, দৈববর্ণাশ্রম ধর্মের সংরক্ষক হলেন স্বয়ং ভগবান। এ কথা গীতা ভাগবতের সব জায়গায় ভগবান বলে রেখেছেন,
চতুর্বর্ণ মায়া সৃষ্টি গুণকর্ম বিভাগ ভগবানের মুখোক্তি। আবার সেই ভগবানই ভাগবতের মধ্যে বর্ণনার মধ্যে দেখিয়েছে চারিবর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে সকর্ম করিতে তারা রবিভাবে গুড়ি ভজে। তাহলে চার গর্ণী এবং চার আশ্রমিক পৃথক পৃথক কর্তব্যের কথা জানিয়েছেন, কর্তব্য নির্ণয় করেছেন, যথাযথটা পালন করবার প্রয়োজন আছে। তো চার গর্ণী তারা যদি ঠিক ঠিক তাদের শাস্ত্রের উপদেশ নির্দেশ যদি যথাযথভাবে পালন না করেন তাহলে কর্তব্যের ত্রুটি হবে তাদের, সে কথা জানিয়েছেন। অন্যই হবে তাদের, আজকাল কথা হচ্ছে যে ও সব বর্ণাশ্রম ফর্ণাশ্রম কিচ্ছু না, ওগুলো কিচ্ছু দরকার নেই। তথাকথিত শিক্ষিত সমাজে দুনিয়ায় আমরা শুনতে পাচ্ছি যে শাস্ত্রে যে বর্ণাশ্রমের কথা রয়েছে ওটা অপ্রয়োজনীয় ব্যাপার, রাক্ষস সমাজে এটা প্রচলিত, এ কথা চলতে পারবে। কিন্তু ধার্মিক সমাজে অচল এ জিনিস। ধর্ম মানেই হল নীতি এবং আদর্শ। যারা নীতি আদর্শকে অস্বীকার করেন তাদের আবার মানুষ বলে মানা হবে কেন? মনুষ্য শ্রেণীভুক্ত কি তারা নয়? চেতন জীবাত্মার কথা যেখানে বলেছেন, চেতন জীবাত্মা প্রভাব করা হয়েছে, তার ভিতরে আচ্ছাদিত চেতন, সংকুচিত চেতন, মুকুলিত চেতন, বিকশিত চেতন, পূর্ণ বিকশিত চেতন ভাগ করেছেন। তারই ভিতরে আবার ভাগ করেছেন কয়েক রকমের, কিরকম সেটা দেখিয়েছেন শাস্ত্রের মধ্যে সেই চেতনতার বিভাগটা কারা কারা। আচ্ছাদিত চেতন আর সংকুচিত চেতনের মধ্যে পড়ে গেছে সব বৃক্ষ তৃণগুণতা এবং তার সঙ্গে যেগুলো রেপটাইল উরগ প্রাণী সরীসৃপ এরা পড়েছে। মুখলিত চেতনের মধ্যে পড়েছে মনুষ্য গোষ্ঠী, সাধারণ কেন ভগবানের বিশেষ জ্ঞান বুদ্ধি বিবেক ইত্যাদি দিয়েছেন, বিচার ক্ষমতা দিয়েছেন। সাধারণ মানুষ যারা সাধন ভজন করেন ঠিক বোঝে না, এইরকম ধরনের। তারপরে যারা শুনলেন বুঝলেন যে হ্যাঁ সদ্ভাবে জীবনযাপন করার প্রয়োজন আছে, গুরুকরণ করছেন, ভজন সাধন পথে অগ্রসর হচ্ছেন, তাদের বলা হল বিকশিত চেতন। সাধন ভজনে চলতে চলতে যারা সিদ্ধি লাভ করেছেন তাদের বলা হচ্ছে পূর্ণ বিকশিত চেতন মুক্ত পুরুষ, সাধন সিদ্ধ। এইভাবে তো ভাগ করেছে। তা মানুষ আমরা মনুষ্য জন্ম পেয়েছি তাহলে আমাদের একটা করণীয় আছে, কর্তব্য কিছু, সেই কথাই তো ভাগবত পরিষ্কার ভাবে জানিয়েছেন। লব্ধ বহু সম্ভব আনতে মানুষ্যম অর্থবান নিত্যমপি ইহা ধীর। তাহলে পরমার্থ প্রদয়ী যে বহু আমরা শরীরটা লাভ করেছি এটা ভজন সাধনের জন্য, ওই জন্যই বলা হয়েছে নরতনু ভজনের মূল, নরতনু ভজনের মূল ওই জন্য বলা হয়েছে। এমনি আমরা অষ্টোত্তর শতনাম অনেকেই সকালবেলায় উঠে পাঠ করি, তার মধ্যেও দুটো লাইন মনে পড়ে, কৃষ্ণ বুঝিবার তারে সংসারে আইন নিচে মায়া বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন।
তাহলে কৃষ্ণ ভোজন করবার জন্যই আমরা এসেছি। মনুষ্য জন্মটা সার্থক হবে ভগবত ভজন করলে, ঈশ্বর আরাধনা করলে মনুষ্য জীবন সার্থক হয়। সেই জন্যে বলেছেন পূর্ণ জাতীয় নপতির মৃত্যু যাবৎ নিঃশ্রেয়সায় বিষয়ক্ষণ সর্বতস্যা। বিষয়াশয় এ সব জীবনেই পাওয়া যাবে, একটু খাওয়া বাচ্চা বাড়া কোনো অভাব নেই, এসব জীবনেই পাবো। কিন্তু সাধন ভজনটা হবে না অন্য জন্মে মনুষ্য জীবন ছাড়া। আপনারা অনেকেই খবর রাখেন, ভাগবতের মধ্যেই বর্ণিত আছে যে দেবতারা যারা মানুষদেরও শ্রেষ্ঠ, ম্যানলিনেস ইজ নেক্সট টু গডলিনেস বলা আছে, মানুষ থেকে দেবতা। এখানেও দেবতা যারা আছেন তারাও যদি ভগবানকে লাভ করতে চান মনুষ্যের গৃহে এসে জন্মগ্রহণ করতে হবে, সাধন ভজন করে তাদের মুক্তি দশা। তাহলে এর তো বিশেষ উপযোগিতা রয়েছে এই মনুষ্য দেহে, সেই কথাই শাস্ত্রে জানিয়েছে। এখানে বলছেন কর্তব্য, বর্ণাশ্রমের যে কর্তব্য রয়েছে সে কর্তব্য শাস্য কর্তব্য তাদের পালন করতে হবে, ফাঁকি বেদি সেখানে চলবে না। আবার দেখা যাচ্ছে শাস্ত্র বেশ সুন্দরভাবে আলোচনা করলে দেখা যাচ্ছে চার বর্ণী এবং চার আশ্রমের পক্ষে যে বিধি ব্যবস্থা সমান, বিধি ব্যবস্থাটা সমান, ব্যবস্থাটা যা দেওয়া আছে। কি ব্যবস্থা? ঈশ্বর আরাধনা, ভগবত ভক্তি লাভ, হরি ভজন সকলের পক্ষে সমান। সেই জন্যই কবিদাস গোস্বামী ওই শ্লোকের অনুবাদ করে বলছেন চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজি সকর্ম করিতে তারা রৌরবে পরিমজি। সকল জনের পিতা মাতা সবে পায়, কৃষ্ণ গুরু নাহি মিলে ভজ হিয়ায়। সেই সে পরম বন্ধু সেই পিতা মাতা শ্রীকৃষ্ণ চরণে যে প্রেম ভক্তি দাতা। সার সংকলন করেছেন দুগ্ধ থেকে মন্থন করে নবনীত আহরণ করেছে, প্রকাশ করেছে সমস্ত শাস্ত্রের সার বাক্য রূপে। তা হরি ভজন ভগবত ভজন ছাড়া আমাদের উপায় আছে কি? হরি বিনান এই মৃতিং তরন্তি তপন্তু তাপরি প্রপতন্তু পর্বতা দতন্তু তীর্থানি পঠন্তু চাগমান যজন্তু জাগৈল বিদলন্তু বাদৈ হরি বিনান এই মৃতিং তরন্তি। বাহাদুরি চলবে না, জাগতিক যত কিছু প্রক্রিয়া রয়েছে যাকে আমরা বাহাদুরি বলে মনে করি সবটাই নিষ্ফল যদি হরিণী না নেই অমৃতি করণ। ভগবানকে বাদ দিয়ে কারো কোনো কিছু ভারী হরি চলবে না। সুতরাং ভগবত ভজন দরকার আছে, ভগবত ভক্তি লাভ করবার জন্য প্রচেষ্টা চালাতে হবে, এই কথাই হল শাস্ত্রের মোদ্দা কথা, শ্রেষ্ঠ বাক্য শ্রেষ্ঠ উপদেশ। সমর্থ ব্যক্তি মাতা পিতা মা করণ পিতরণ বৃদ্ধন ভারিজন সাধ্য সুতন শিশু গুরু বিপ্রং প্রপন্নঞ্চ কল্প বিভ্রচ্ছসন্নবৃত। আবার কৃষ্ণ বলছেন পিতা মাতাকে লক্ষ্য করে আবার বলছেন, সমর্থবান ব্যক্তি মাতা পিতা কুলবৃদ্ধ সাধ্বী স্ত্রী শিশুপুত্র গুরু ব্রাহ্মণ এবং আশ্রিতজনের পালন না করলে জীবিত অবস্থায় তারা মৃত তুল্য। কর্তব্য দেখাচ্ছেন গৃহস্থ জীবনে যে কর্তব্য সেটা দেখাচ্ছেন, এর ভিতরে কেউ বাদ পড়েননি যাদের প্রতি যে কর্তব্য আছে। যদি ওটা না করেন তাহলে তারা মৃত তুল্য। শশন ছব হরিভোজন যারা না করেন তারা জীবিত অবস্থায় মৃত তুল্য।
ভগবত
ভগবত ভক্তিহীনস্য জাতি মন্ত্র জপস্তপ অপ্রাণস্যৈব দেহস্য মন্মন লোকরঞ্জন, একটা উদাহরণ দেওয়া আছে শাস্ত্রে। আর একটা হল ভগবত ভক্তিবিহীন যে ব্যক্তি তার মন্ত্র জপ তপ সব ধ্যান সবই বিফল। কিরকম না, যে মরে গেছে সেই মৃত শরীরের উপরে অনেক গয়নাগাটি দিয়ে যদি সাজানো হয়, তাকে যেমন বোকামি কাজ বলা হয়, সেই রকম ধরনের অবস্থা। আর একটা উদাহরণ দিয়েছেন, যেখানে বলছেন জীবন্নপি মৃত হিচ নেহ যৎকর্ম ধর্মায় ন বিরাগায় কল্পতি ন তীর্থ পাদ সেবা ওই জীবন্নপি মৃত হিচ। সংসারে আমরা যেসব কর্মাচরণ করছি, নেহ যৎকর্ম ন ধর্মায়, ধর্মের জন্য যদি অনুষ্ঠিত না হয় সেই কর্ম, ন বিরাগায় সেটা যদি বৈরাগ্যের জন্য যদি না হয়, ন তীর্থপাদ সেবা ওই তীর্থপাদ যে ভগবান তার সেবার উদ্দেশ্যে যদি সেই কর্মকৃত না হয়, তাহলে সবটাই নিষ্ফল বিফল, সেই কথা বলছেন। আর সেই ব্যক্তিকে কি বলছেন, জীবন্মৃতি মৃত হিসাব, বেঁচে আছে বলে সে কিন্তু জীবন মৃত, শাসন ছব এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে। তাহলে বুঝতে হবে কোন কথাটাকে লক্ষ্য করছেন, এখানে ঐরূপ কর্তব্য পালন, শেষাধিকারে যা নিষ্ঠা সব গুণ পরিকীর্তিত, স্বীয় অধিকার নিষ্ঠা। এখন কার কোন অধিকার আছে, সে তো শাস্ত্রে বর্ণনা করেছেন, সেই অনুসারে অধিকার নির্মিত হবে। শাস্ত্রে সব থিওরিগুলো রয়েছে, ফর্মুলাগুলো তৈরি করা আছে, সেই অনুসারে যাচাই করে নিতে হবে কার কোন অধিকার, কার কনিষ্ঠাধিকার, কার মধ্যম অধিকার, কার উত্তম অধিকার, সেগুলো সেই অনুসারে আমাদের যাচাই করে নিতে হবে এবং সেই অনুসারে চলতে হবে। যখনই অধিকারের বিরোধ হবে মুশকিল, তখন সব গণ্ডগোল। আমরা দুইজন এতদিন কণ্ঠের ভয়ে উদ্বিগ্ন থাকায় অসামর্থ্য নিবন্ধন আপনাদের সেবা করিতে পারি নাই। তারপরে শেষে ওইসব কথাগুলো বলে তারপরে কৃষ্ণ বলছেন যে আমরা কণ্ঠের ভয়ে উদ্বিগ্ন ছিলাম। ভগবান কণ্ঠের ভয়ে উদ্বিগ্ন ছিলেন এটা মানতে ইচ্ছে করবে? যিনি স্বয়ং ভগবান তিনি আবার কণ্ঠের ভয়ে উদ্বিগ্ন, কিন্তু কণ্ঠকে অনায়াসে বধ করেছেন। বাচ্চা ছেলে যেমন খেলাধুলা করতে করতে যেমন করে সেরকম ঘটনা তিনি ঘটিয়েছেন, তো তিনি আবার এ কথা বলছেন কেন? পিতামাতা তো গুরুজন তো, তাদের কাছে প্রাগল্য প্রকাশ করলে হবে না, অহংকার প্রকাশ করলে হবে না, সেই জন্য এইরকম উক্তি। অর্থাৎ সেখানে দৈন্যভাব আছে, সেই দৈন্যভাবটা দেখাচ্ছেন এখানে। কংসের ভয় তার কোনো ভয় নেই, ভগবানের আমার ভয় যদি স্বয়ং ভাম, স্বয়ং মৃত্যু যার ভয়ের ভিতর, স্বয়ং মৃত্যু যার আজ্ঞাবাহী মৃত্য, সেখানে ভগবান সেই ভগবানের আমার ভয় কিসের? কিন্তু গুরুজনের কাছে কথা বলছেন তো সেই ভাবটি এখানে রয়েছে, হাত জোর করা আছে অবস্থা তখন। সে সময় আপনার সেবা সেবা করতে পারি নাই, মানে তখন তো আসেননি এখানে, তখন তো নন্দালয় রয়েছেন, সেই কথাটা বলছি, আপনাদের সেবা করতে পারিনি। সুতরাং আমাদের ওইসব দিন বৃথাই অতিবাহিত হয়েছে, পিতামাতার সেবা করতে পারি নাই। আচ্ছা, কিরকম পিতামাতা? বসুদেব দেবকীর মতো পিতামাতা, চিন্তা করবেন আপনারা, এর ভিতরে বহু কথা এর ভিতরে লুকিয়ে আছে। বসুদেব দেবকীর মতো পিতামাতার সেবা করতে পারি নাই কৃষ্ণ বলছেন। সব পিতামাতা যদি দাবি করেন যে আমরা পুত্র কন্যা বিবাহের কাছে সমানভাবে সেবা পাওয়ার অধিকারী, তাহলে ভুল করবেন। কেন? এ কথাও শাস্ত্র বিচার করেছেন। আজ যারা পুত্রকন্যা, আগামী দিবসে তারা পিতামাতা?
সুতরাং কথাটা একটু উল্টে পাল্টে যাচ্ছে। সেই জন্যই একটা চিন্তা এখানে রাখা দরকার আছে যে এই কর্তব্য এই চিন্তা আমাদের পরস্পরের প্রত্যেকের, কেউ কাউকে ছেড়ে নয়। আর যারা পিতামাতা তাদেরও পিতামাতা ছিল, তাদের প্রতি ওরকম কর্তব্য ছিল। এখন যারা পুত্র কন্যা তাদেরও পিতামাতার প্রতি ওই জন্যই যাবে, এই ব্যবহারের কথাটা লেখা আছে এখানে। অর্থাৎ পিতৃত্ব মাতৃত্বে যদি নিত্যত্ব স্বীকার করা হয় সেই ক্ষেত্রে কি কর্তব্য, সে কথাটা এখানে কিন্তু লুকিয়ে আছে। পিতামাতারা গার্জিয়ানরা নিজেরা যদি মনে করেন দেখ ভগবান ভগবান কিচ্ছু না, কেষ্ট বিষ্ট কিচ্ছু না, বাদ দেবতার কিছু করতে হবে না, আমাদের সেবা কর, এই যদি কোনো পিতামাতা বলেন তারা ভুল করে ফেললেন। সেক্ষেত্রেও বিচার করেছেন, শাস্ত্র হলেন নিরপেক্ষ বিচারক নিরপেক্ষ পরিদর্শক, উল্টো পাল্টা বললেন না, উল্টো পাল্টা করলেন না, তাকে বলে